اكبر الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب وَإِذِ الْمَوْتُ آج کے خطبے میں بھی
آج کے خطبہ اللہ تعالیٰ রহমানিয়ত বৈশিষ্ট্য আল্লাহ তাআলার রহমানত বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পর্কে খুতবা অব্যাহত থাকবে, কিন্তু আজকে হাদিসের বরাতে আমি কথা বলবো আল্লাহ তাআলার রহমানিয়ত বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য সম্পর্কে। অগণিত হাদিস আছে, যার কয়েকটি আমি বেছে নিয়েছি। এই হাদিসগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বৈশিষ্ট্য সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন, নসিহত করেছেন। আর আল্লাহ তাআলার এই গুণ বা বৈশিষ্ট্যের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে ব্যাখ্যা করেছেন তা বর্ণিত হবে। উদ্দেশ্য হলো এর সঠিক উপলব্ধি সৃষ্টি করা, ব্যুৎপত্তি অর্জন করা। এই হাদিস যেখানে খোদার রহমানিয়তের ঝলককে, বিকাশকে, প্রকাশকে নিজের জীবনে বাস্তবায়িত করে তার অনুগত বান্দা এবং তার দরবারে সমর্পিত বান্দা আমাদের হওয়া উচিত, যার ফলে আমাদের শরীরের প্রতিটি রন্ধ্র রন্ধ্র রহমানিয়তের যেখানে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেখানে সেই রহমতুল্লাহ আলমিনের উপর দরুদ প্রেরণের দিকেও দৃষ্টি নিবদ্ধ হওয়া চাই, যিনি আমরা পাপী বান্দাদের রহমান খোদার সাথে সম্পর্ক স্থাপন এবং সৃষ্টি করার জন্য কিভাবে বিভিন্ন আঙ্গিকে নসিহত করেছেন এবং আমাদের ভিতর এই রহমানিয়ত বৈশিষ্ট্য সম্পর্কে উপলব্ধি সৃষ্টি করেছেন, আর নিজে আদর্শ স্থাপন করেছেন, নিজের আদর্শের মাধ্যমে সেই পথ অনুসরণের ব্যাপারে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। হাদিস উপস্থাপনের পূর্বে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাতে এই বৈশিষ্ট্যের যে প্রতিফলন ঘটেছে সেই সম্পর্কে মুসলিম ইসলামের একটা উদ্ধৃতি পেশ করব। হযরত মুসলিম ইসলাম বলেন যে রহমানিয়তের পরিপূর্ণ বিকাশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মুহাম্মদের অর্থ হলো একান্ত প্রশংসিত আর রহমানের অর্থ হলো অযাচিত দানকারী। মোমেন এবং কাফেরের ভিতর পার্থক্য ছাড়াই যিনি দান করেন, এটি স্পষ্ট কথা যে অযাচিত না চাইতে দেন তার অবশ্যই প্রশংসা করা হয়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদ নামের ভিতর রহমানিয়তের প্রতিফলন ঘটেছে, রহমানিয়তের বিকাশ ঘটেছে। এটি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের জ্ঞান এবং ব্যুৎপত্তি, তার কথার সৌন্দর্য এবং তার নিজের প্রভু এবং অনুসরণীয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহর প্রকৃত যে পদমর্যাদা ছিল যা মুসলিমদের সামনে স্পষ্ট হয়েছে, এই আর যে পর্যায়ে অন্য কেউ পৌঁছতে পারেনি রাসূলুল্লাহকে বোঝার ক্ষেত্রে। রহমানিয়তের যে বিকাশ যার কথা মুসলিম ইসলাম উল্লেখ করেছেন তা আমরা হাদিসে দেখব, যে সমস্ত হাদিসে এটাই উল্লেখ আছে যে কিভাবে খোদা তাআলা তার রহমানিয়তের বিকাশ ঘটিয়ে থাকেন। একই সাথে আমরা সর্বত্র এটিও দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোদার এই বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলেন তখন তার শব্দে তার বাক্যে একটা বিশেষ দিক থাকে, একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে তিনি কথা বলেন। উদ্দেশ্য হলো মানুষ এবং মোমেন যেন রহমানিয়ত বৈশিষ্ট্য থেকে বেশি বেশি লাভবান এবং কল্যাণমণ্ডিত হতে পারে। বিভিন্ন প্রাণী সম্পর্কিত হাদিসও আছে যে সেগুলোর সাথে কিভাবে সদয় ব্যবহার করা উচিত, আমরা দেখি যে রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু ইসলামের দয়ার যে আবেগ, আল্লাহর সৃষ্টির জন্য কত চরমভাবে সৃষ্টির আরামের জন্য তিনি ব্যাকুলতা প্রকাশ করেন। গত খুতবায় হাদিসের বেড়াতে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ব্যাকুলতার কথা আমি বলেছিলাম। তিনি বলেন যে মানুষ কেন খোদা তালার রহমান হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত তার শাস্তির শিকার হয়। এ সম্পর্কে একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী এবং সত্যায়িত, যিনি আবুল কাসেম, আমি তাকে এই কথা বলতে শুনেছি যে রহমত শুধু দুর্ভাগার জীবন থেকেই প্রত্যাহার করা হয়, ছেড়ে নেওয়া হয়। এই হাদিসে যেখানে কথা উল্লেখ আছে যে রহমত দুর্ভাগার হাত থেকেই ছেনে যায় বা ছেনে নেওয়া হয়, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের আল্লাহ তালার অকুল রহমত এবং দয়ারও শুভ সংবাদ দিয়েছেন এই সতর্কবাণীর পাশাপাশি, যে খোদা তালার সীমা লঙ্ঘন করে না, অতিক্রম করে না, সে খোদার রহমত থেকে বঞ্চিত হয় না, বরং বঞ্চিত তারা থাকে, দুর্ভাগা তারাই বঞ্চিত হয় যারা খোদার সীমাকে লঙ্ঘন করে, খোদার বর্ণিত সীমা লঙ্ঘন করে। তো একজন মোমেনের এই বাসনাই হওয়া উচিত, তার এই প্রচেষ্টাই থাকা উচিত, অর্থাৎ খোদার রহমানের বৈশিষ্ট্য থেকে অংশ লাভ এবং অন্য গুণাবলী থেকেও অংশ পাওয়ার চেষ্টা করা উচিত, যেন আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি ওয়ারেস এবং উত্তরাধিকারী হতে পারে। একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যদি মোমেন আল্লাহর শাস্তি এবং পাকড়াও সম্পর্কে সত্যিকার ভাবে বুঝতে পারে, তাহলে সে জান্নাতের কোন আশাই রাখত না। আর কাফের যদি এটি জানে যে খোদার কাছে কত রহমত রয়েছে, তাহলে কেউ জান্নাতের ব্যাপারে নিরাশ হতো না। আল্লাহ তাআলা রহমতকে শতভাগে ভাগ করেছেন, একটি অংশ সৃষ্টির ভিতর কাজ করছে যার কারণে মানুষ পরস্পরের সাথে সদয় আচরণ করে, আর আল্লাহ তাআলার কাছে রহমতের 99 ভাগ আল্লাহ তাআলার নিজের হাতে রয়েছে। আল্লাহর পুরো সৃষ্টিতে মানুষ এবং অন্যান্য প্রাণীর ভিতর আমরা যে রহমত এবং দয়ার দৃষ্টান্ত দেখি, সেটি আল্লাহ তাআলার রহমতের শুধু এক ভাগ। এর অর্থ এই নয় যে ঈমান আনার পর রহমানিয়ত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেছেন, মুমিন যদি আল্লাহর শাস্তি সম্পর্কে জানতে পারে তাহলে জান্নাতের আর কোনো সে আশা রাখবে না, আর কাফের যদি রহমতের সংবাদ জানে তাহলে সে মনে করবে আমি জান্নাতে যাব। মুমিনের যদি কোনো আশাই না থাকে তাহলে ঈমান আনার কেউ সাহসই দেখাবে না। তাই এর অর্থ ভিন্ন, এই হাদিসের অর্থ হল মোমেন নিজ তাকওয়া এবং খোদাভীতির কারণে আল্লাহর অন্যান্য বৈশিষ্ট্য এবং গুণাবলীর জ্ঞান এবং উপলব্ধি আর বোধপত্তি থাকার কারণে, আর জ্ঞানের ক্ষেত্রে যেহেতু সে উন্নতি করে করতে থাকে অব্যাহত, তাই তার এই ভয়ও থাকে যে কোনো অপকর্মের কারণে কোথাও খোদার ক্রোধ ভাজন না হয়ে যায়, তাই সবসময় সোজা পথে চলা এবং আল্লাহর নেয়ামত এবং পুরস্কার কে লাভের জন্য আল্লাহ তাআলার কাছে মোমেন দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়াগুলো শিখিয়েছেন যা আমাদের করা উচিত যেন মানুষ জান্নাতের ওয়ারিশ হতে পারে। যেমন এই দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা আমাদের প্রাণের উপর জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো, দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো সত্যিকারের মোমেন সে যে হৃদয়ে খোদা ভীতি রাখে, যার হৃদয়ে খোদার ভয় থাকে আর জ্ঞান, তার এই জ্ঞান সত্ত্বেও যে আল্লাহ তাআলার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, জ্ঞান সত্ত্বেও সে যেন তার হৃদয়ে যেন ভয় থাকে যে কোথায় আমার কাজ আমাকে দয়া এবং রহমত থেকে বঞ্চিত না করে দেয়। অবস্থা যদি এমন হয় তাহলে মোমেনের উপর রহমত এবং ফজলের বৃষ্টি অন্যদের তুলনায় বেশি নাজেল হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে মানুষ প্রতিটি পাপ, বাহ্যিক পাপ হোক বা অভ্যন্তরীণ পাপ হোক, জ্ঞান তার পাপের থাকুক বা না থাকুক, সকল প্রকারের পাপের ব্যাপারে যেন সে ইস্তেগফার করে। তিনি বলেন আজকাল আদম আলাইহিস সালামের দোয়া পড়া উচিত, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হুজুর বলেন যে এই দোয়া প্রথমবারই আল্লাহ তাআলা কবুল এবং গ্রহণ করেছেন। তো মোমেনকে যেখানে চিন্তিত হওয়া উচিত সেখানে তার এই সান্ত্বনা ও তৃষ্ণা থাকা উচিত যে আল্লাহ তাআলা তার রহমত এবং দয়ায় ভূষিত করার জন্য দোয়া শিখিয়েছেন, আর মোমেনদেরকে এইভাবে তিনি নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন যে লা তাকনাতু মির রহমতিল্লাহ, আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হবে না। তো এই হাদিস নৈরাশ্য সৃষ্টির জন্য নয়, বরং এতে এর অর্থ তাই যে আমি বর্ণনা করেছি। দ্বিতীয়ত আল্লাহর রহমত যেখানে 99% আল্লাহর কাছে আছে, সেই রহমত থেকে তোমরা নিজেরা যেই কাজ করো অন্যদের তুলনায় বর্ধিত আকারে করো, তার জন্য তোমরা রহমতও অনেক বেশি লাভ করবে। আর একটি হাদিস পূর্বের হাদিসের সাথে কিছুটা মিল রাখে, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর রহমতের 100 ভাগ আছে, আল্লাহর 100টি রহমত রয়েছে, পুরো রহমতের এক অংশ তিনি পুরো সৃষ্টির ভিতর বিতরণ করেছেন 100 ভাগের ভিতর, যার মাধ্যমে তারা পরস্পরের প্রতি দয়াদ্র হয় এবং স্নেহের আচরণ করে। আর এর মাধ্যমে বিভিন্ন পশু বাচ্চাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আর এই এক অংশ বিভিন্ন অন্যান্য প্রাণী এবং মানুষের ভিতর বিতরণ করেছেন, আর 99 ভাগ তার কাছে রেখেছেন, যার মাধ্যমে কিয়ামত দিবসে তিনি বান্দাদের উপর তার রহমত এবং দয়া প্রকাশ করবেন, যার ভিত্তিতে প্রথম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দুর্ভাগ্য যে সে আল্লাহর রহমতের এত রহমত সত্ত্বেও সে খালি হাতে ফিরে যায়, দুর্ভাগ্য নিয়ে ফিরে যায়। আল্লাহ তাআলার কাছে সবসময় রহম এবং দয়ার ভিক্ষা চাওয়া উচিত। এমন কোন জেনে শুনে এমন কোন কাজ করা উচিত নয় যে কারণে মানুষ খোদার রহমত থেকে বঞ্চিত হতে পারে। আল্লাহ তাআলার বান্দাদের উপর যে রহম করেন, দয়া প্রদর্শন করেন, তার দুটো দৃষ্টান্ত আছে। এ থেকে বোঝা যায় যে কিভাবে খোদা তাআলার রহমত তার দয়া কাজ করে। হযরত আবু সাঈদ বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়েছেন, তার মৃত্যুর যখন সময় আসলো সে তার ছেলেদেরকে বলল আমি তোমাদের কেমন পিতা ছিলাম ইহ জীবনে তোমাদের, তারা বলল যে সবচেয়ে উত্তম পিতা ছিলেন আপনি। কিন্তু তিনি বলেন যে আল্লাহর কাছে আল্লাহর জন্য আমি কোনো নেকি করিনি, আল্লাহর কাছে যখন যাবো আমার শাস্তি দেবেন, কারণ আমি আমার কোনো পুণ্য নেই। তাই মনোযোগ সহকারে শুনো, যে আমি যখন মারা যাই তখন আমাকে জ্বালিয়ে ফেলো, আমি যখন কয়লা আমার শরীরের কয়লাকে পিষে ফেলো, ভয়াবহ তুফানের সময় সেই কয়লার ছাইকে বাতাসে উড়িয়ে দিও, সে সন্তানদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছে নবী যে তারা যেন এই কাজটি অবশ্যই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার ছেলেরা এটি এমনই করেছে যেমন ওসিয়ত সে করে গিয়েছিল। এটি যখন তারা যখন এটি করলো ছেলেরা সেই অনুসারে কাজ করা যেভাবে পিতা বলেছে, এটি করার পর আল্লাহ তাআলা তার শরীরের ছাইকে একত্রিত করলেন এবং সেই ব্যক্তি এক মানুষের আকারে আল্লাহর সামনে দণ্ডায়মান হলো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তোমাকে কিসে এমনটি করতে প্ররোচিত করেছে? সে বলল যে আল্লাহ তোমার ভয়। আল্লাহ তাআলা এর প্রতিদান স্বরূপ তাকে তার উপর রহম এবং দয়া করলেন। আল্লাহ বলেন, আমার সম্পর্কে তোমার এমন ভয় ছিল সে কারণে আমি তোমাকে ক্ষমা করছি। আর একটি রওয়ায়েত আছে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনী ইসরায়েলে এক ব্যক্তি ছিল যে 99 জনকে হত্যা করেছিল। তারপর তওবা সম্পর্কে অনুসন্ধানের জন্য বের হলো, এক সন্ন্যাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে তওবা এখন গৃহীত হতে পারে কিনা, আমি 99 জনকে হত্যা করেছি, অনেক বড় পাপী। সেই সন্ন্যাসী বলল যে না, এখন ক্ষমা সম্ভব নয়, এমন জালেম অত্যাচারী যে এত নিরীহ মানুষকে হত্যা করেছে তা সে তো ক্ষমা পেতে পারে না। সে ব্যক্তি বলল যে যেখানে 99 জনকে হত্যা করেছে আর এক ব্যক্তিকে হত্যা করলেই বা কি, তো তার গণনা 100 পুরো হয়েছে। তারপর সে অব্যাহত ভাবে অনবরত ক্ষমার কোন রাস্তা পাওয়া যায় কিনা সেই রাস্তার সন্ধান করতে থাকে। এক ব্যক্তি তাকে বলল যে অমুক গ্রামে যাও, অমুক জনপদে যাও, সেখানে এক বুজুর্গ রয়েছেন, তিনি হয়তো তোমাকে পথের দিশা দিতে পারেন। সে যাচ্ছিল এবং পথিমধ্যে এই পাপখুনি মারা যায়। মৃত্যুর সময় সে যখনই বুঝল যে আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যখন পড়ে যায় তখন নিজের বক্ষ এবং নিজের বুক এবং মুখকে সেই গ্রামের মুখী করে সে পড়ে। যখন মারা যায় ফেরেশতা সেখানে পৌঁছে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, শাস্তি এবং পুরস্কারের ফেরেশতা সেখানে পৌঁছে ঝগড়া করে। তারা রহমতের ফেরেশতা বলছিল যে ব্যক্তি সংশোধনের দিকে অগ্রসর হচ্ছিল, তাই তো সে ক্ষমা পাওয়ার যোগ্য। শাস্তির ফেরেশতা বলছিল যে অনেক বড় অত্যাচারী ছিল, তাই আমরাই তাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা যে গ্রামের দিকে সেই ব্যক্তি অগ্রসর হচ্ছিল সেই গ্রামকে নির্দেশ দিলেন যে তার নিকটতর হও, আর যে গ্রাম থেকে দূরে যাচ্ছিলেন তিনি যে গ্রামকে বললেন যে তুমি দূরে সরে যাও। তারপর ফেরেশতাকে নির্দেশ দিলেন যে উভয় জনপদের মাঝে দূরত্ব আছে সেটিকে মাপো। যেই জনপদের দিকে যাচ্ছিল এই গুনাগার মানুষ সেই জনপদ বা সেই গ্রাম এক বৃহৎ ছোট ছিল প্রথম গ্রামের তুলনায়। তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করলেন। তো এই হলো আমাদের আল্লাহর রহমত। কিন্তু স্মরণ রাখতে হবে যে ধৃষ্টতার সাথে পাপের উপর যে অনড় অটল থাকে, আল্লাহ তাআলা তাকে শাস্তির সংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলার রহমত তার ফজলকে আকর্ষণের জন্য, আল্লাহ তাআলার ফজল এবং রহমতকে আকর্ষণের জন্য তার দিকে অগ্রসর হওয়া পদক্ষেপ নেওয়া আবশ্যক। যদি পাপের যখন মানুষ বুঝতে পারে যে সে পাপ করেছে, যখন পাপের অনুভূতি হওয়ার পর পাপ থেকে বাঁচার চেষ্টাও আরম্ভ হওয়া উচিত, তাহলে সেই আশা রাখা যেতে পারে যার আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তাহলে হুজুর বলছেন তারপর দেখুন রহমতুল্লাহ আলমিন তার সাহাবাদেরকে কিভাবে নসিহত করেছেন আর তাদের ভিতর আল্লাহ তাআলার রহমানিয়ত বৈশিষ্ট্যের উপলব্ধি বোধপত্র সৃষ্টি কিভাবে করেছেন তা শুনুন। হয়তো আবু হুরায়রা বলেন যে নবী করিম ইসলামের কাছে এক ব্যক্তি আসলো, তার সাথে তার এক ছোট বাচ্চাও ছিল। সে বাচ্চাকে নিজের দেহের সাথে জুড়ে নিয়েছিল, চিমটিয়ে ছিল। রাসূলুল্লাহ বললেন, তুমি কি তার প্রতি দয়া স্নেহ ভালোবাসা প্রদর্শন করো? সে বলল যে জি হে জি জি হে আল্লাহ রসুল। তিনি ইসলাম বললেন যে আল্লাহ তুমি তোমার এই বাচ্চার প্রতি যতটা দয়া প্রদর্শন করো তার তুলনায় অনেক বেশি দয়া প্রদর্শন করেন, এবং তিনি সব সমস্ত দয়া এবং রহমত প্রদর্শনকারী তুলনায় বেশি দয়াকারী। আজকাল হয়তো অনেকে এই কথাকে অনুভব করবে না, কিন্তু আরব সমাজ সম্পর্কে যারা জানে তারা সবাই জানেন যে তারা কত কর্কশ এবং কঠোর, কত অহংকারী জাতি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে বিরলই এমন কোন ব্যক্তি বাচ্চার সাথে ভালোবাসা প্রকাশ করত। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাচ্চাদেরকে আদর করছিলেন, এক ব্যক্তি এসে বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে আপনি বাচ্চাদের আদর করছেন? তিনি সাল্লাম বললেন যে হ্যাঁ। সে বলে যে আমার 10টি সন্তান আছে, আজ পর্যন্ত কাউকে আমি আদর করিনি। তিনি বলেন যে আল্লাহ তাআলা তোমার হৃদয়ে যদি কঠোরতা রেখে থাকেন তাহলে আমি তার কি চিকিৎসা করব। আরেকটি রওয়ায়াত আছে, হাদিস আছে, হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেম্বারে দাঁড়িয়ে এই কথা বলতে শুনেছেন যে তোমরা দয়া প্রদর্শন করো, রহম করো, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে, রহম করা হবে। তোমরা ক্ষমা করো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্ষমার আচরণ, ক্ষমার ব্যবহার করবেন। এমন মানুষের জন্য ধ্বংস যারা এক কানে শুনে আর দ্বিতীয় কান থেকে কথা বের করে দেয়, আর এমন লোকদের জন্য ধ্বংস যারা জেনে শুনে নিজেদের পাপের ব্যাপারে হটকারিতাপূর্ণ আচরণ করে, অপকর্মের ব্যাপারে হটকারিতাপূর্ণ আচরণ করে। সুতরাং যে দুর্ভাগ্যের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যা আমি প্রথম দিকে বর্ণনা করেছি, সেটি এই কারণে, এই হটকারিতার কারণে, যেভাবে আমি গত খুতবায় বলেছিলাম মুসলিম ইসলামের বরাতে, আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা এবং শাররান ইয়ারা, এই সম্পর্কে মুসলিম ইসলাম লেখেন যে এই হটকারিতা কারণেই মানুষ তার অপকর্মের শাস্তি পায় এবং রহমানীয় থেকে বঞ্চিত হয়ে যায়। আরো একটি হাদিস এবং রওয়ায়েত হুজুর শুনেছেন, হযরত জারির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সেই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করবে না যে মানুষের প্রতি দয়ালু নয়, মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না। সুতরাং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আত্মীয়তার বন্ধনের খেয়াল রাখা উচিত, বন্ধুত্বের খেয়াল রাখা উচিত, রক্ত সম্পর্কের আত্মীয়দের সম্মান করা উচিত, দয়া এবং ভালোবাসার আবেগ হৃদয়ে থাকতে হবে। এখানে একটি ব্যাখ্যা করতে চাই, কোনো বিষয় যখন আমি কথা বলি অনেক সময় এমন মানুষ যারা শাস্তি, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তারা চিঠি লেখা আরম্ভ করে, তারা বলে যে আপনি দয়ার কথা বলছেন, আমাদের প্রতি রহম করুন, আমাদের প্রতি দয়া করুন, আমাদেরকে ক্ষমা করুন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের সাথে দয়া প্রদর্শনের, পরস্পরের প্রতি দয়াদ্র হওয়ার নির্দেশ দিয়েছেন, একইভাবে সাধারণ বিষয়ে দৃষ্টি বা উপেক্ষা করার শিক্ষা বা ভুল দেখেও ক্ষমা করার শিক্ষা জামাতের জন্য রয়েছে। কিন্তু যারা কোনো বিষয়ে নাছোড়, হরধর্মী, যাদেরকে বোঝানো হয়েছে, এরপর যদি সে শাস্তি পায়, শাস্তি তাকে ভুগতে হবে, শাস্তি দেওয়া উচিত। দেখুন, এক যুদ্ধে কিছু সাহাবা যুদ্ধে অন্তর্ভুক্ত হননি, সুস্থ থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ ইসলাম তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদেরকে বয়কট করেছেন এবং তাদের স্ত্রীদেরকেও নির্দেশ দিয়েছেন যে এদের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তাদের ভিতর একজন এমনও ছিলেন যার বয়স বেশি ছিল কিন্তু স্বাস্থ্যের কারণে অনেক দুর্বল হয়ে গেছেন। তিনি বিছানায় কাঁদতেন দিন রাত। তার স্ত্রী বললেন যে স্বামীর অবস্থা শোচনীয়, তাকে স্বামীকে খাবার ইত্যাদি পাকিয়ে দেয়া যাবে কিনা। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে। তো তার এই অবস্থা রাসূলুল্লাহ ইসলামের দৃষ্টিতে এসেছে যে চৌকি থেকে উঠতে পারে না, সারাদিন ইস্তিগফার পড়ছে, কাঁদছে, তা সত্ত্বেও তিনি রহমতুল্লাহ আলামিন তো তিনি নিঃসন্দেহ ছিলেন, কিন্তু এটি শাস্তি ছিল। যতদিন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়নি, তিনি শাস্তি ভোগ করেছেন। এমন লোকদের স্মরণ রাখা উচিত যে কোন কথার উপর হঠধর্মী হওয়া উচিত নয়, ভুল করলে ভুলের চিকিৎসা হওয়া উচিত। ভুলের ব্যাপারে নাছোড় মন্দার মতো আচরণ করবেন না। আচরণ এমন আচরণ যদি করেন তাহলে শাস্তি পাবেন। শাস্তি যখন দেয়া হয় তখন এই কথা বলা উচিত নয় যে দয়া দেখান, দয়া দ্রহণ, যাদের অধিকার খর্ব হচ্ছে তাদের অধিকার তো অবশ্যই তাদেরকে দিতে হবে। আমাদের ব্যবস্থাপনা সম্পর্কে অনেকে ভুল করে, সেই ভুলের যতদিন চিকিৎসা না হবে শাস্তি তো পাবে, শাস্তি সংশোধনের জন্য হয়ে থাকে। তাই এই শাস্তি এবং দয়ার ভিতর যে পার্থক্য সেটি আপনাদেরকে বুঝতে হবে। কথা প্রসঙ্গে এগুলো বললাম। তারপর আমাদেরকে নসিহত করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আনাস বিন মালিককে এই কথা বলতে শুনেছি যে এক বয়স্ক ব্যক্তি রাসূলুল্লাহর সাথে সাক্ষাতের জন্য আসলেন, মানুষ তাকে জায়গা দিতে দেরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ছোটদের প্রতি দয়া প্রদর্শন করে না এবং বড়দেরকে সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো যেখানে বড় মজলিস বসে, জলসা বসে, ঘরে অনেক সময় এমন হয়, ইজতেমা তো আমি আনসারুল্লাহকে একবার বলেছিলাম, আনসারুল্লাহর ইজতেমায় যে বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে, কম বয়সের মানুষ চেয়ারে বসে আছে, তাদেরকে জায়গা দেওয়া উচিত। এটিও এমন একটি নৈতিক গুণ যা সকল আহমদের ভিতর, বাচ্চা, বয়স্ক, ছোট, বড়, পুরুষ, মহিলা সবার ভিতর সৃষ্টি হওয়া উচিত। ফলে রাসূলুল্লাহর দোয়া থেকে আমরা অংশ পাবো। তিনি সাল্লাম বলেন যে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, যে রাসূলুল্লাহর অনুসারীদের অন্তর্ভুক্ত নয় সে দোয়া থেকে কিভাবে অংশ পেতে পারে। রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করেছেন, সেই দোয়ার অংশ পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে সবসময় চেষ্টা করা উচিত। এছাড়া সমাজের ফলে ভালোবাসার পরিবেশ গড়ে উঠে। আরেকটি রওয়ায়েতে আছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতবাসীদের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলেন যে জান্নাতি তিন ধরনের রয়েছেন, এমন বিচারক যিনি ন্যায়পরায়ণ, অজসাধারায় সদকা খায়রাতকারী, বুদ্ধিমান, আর এমন ব্যক্তি যে দয়ালু, আত্মীয় স্বজন এবং মুসলমানদের জন্য কোমল মতি, কোমল হৃদয়ের অধিকারী। তৃতীয় একটা জিনিস বলেছেন যে এমন ব্যক্তি যে দরিদ্র কিন্তু সে হাত পাতে না, আর সে সদকা খায়রাত করে থাকে। আরেকটি রওয়ায়েত নোমান বিন বশির বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বলেছেন যে অল্পে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে বেশি পেলেও কৃতজ্ঞ না, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না, করতে পারে না। আর আল্লাহ তাআলার দেয়া নেয়ামতের উল্লেখ করাটি কৃতজ্ঞতা প্রকাশ, আর সেটি না করাটি অকৃতজ্ঞতা। জামাত হলো আল্লাহ তাআলার রহমত, আর জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া এটি খোদার আজাব। এটিও খোদা তাআলার একটি নেয়ামত যার প্রতি কৃতজ্ঞতা, যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। অর্থাৎ আল্লাহ তাআলা এই যুগে মুসলিম ইসলাম আমাদেরকে মুসলিমদের জামাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আর এইভাবে খোদার রহমতকে আমরা লাভ করেছি এই কারণে। তো এই কৃতজ্ঞতার যে প্রেরণা, অর্থাৎ আল্লাহ তাআলা যে রহমতের একটা অতিরিক্ত বর্ধিত দরজা আমাদের জন্য খুলে রেখেছেন, এই কৃতজ্ঞতার এই জন্য কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ মানবতার সাথে আমাদের প্রতি দয়াদ্র ব্যবহার করা উচিত, দয়াদ্র আচরণ করা উচিত। আর তা হল পৃথিবীর কাছে, পৃথিবীকে সেই পয়গাম পৌঁছানো যা হযরত মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন, এটি হলো কৃতজ্ঞতা। আর তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং সত্যকে বোঝার আল্লাহ তাআলা তৌফিক দেন। মোমেনদের পারস্পরিক ভালোবাসা, দয়া এবং রহমতের ব্যবহার কেমন হওয়া উচিত, রাসূলুল্লাহ আমাদের কাছে কি প্রত্যাশা রাখেন তার কথা এই হাদিস থেকে স্পষ্ট হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি মোমেনদেরকে তাদের পারস্পরিক দয়া, ভালোবাসা এবং স্নেহের ক্ষেত্রে এক দেহের মতো পাবে। দেহের কোন একটি অঙ্গ যখন অসুস্থ হয়, পুরো দেহ তার জন্য জ্বর এবং অনিদ্রার কষ্টে ভোগে। তো অসুস্থ অবস্থায় শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গের যে অবস্থা হয়, মোমেনদেরও পারস্পরিক অবস্থা এমন হওয়া উচিত, কাউকে কারো ক্ষতি না করে অন্যের কষ্টের প্রতি সংবেদনশীল হওয়া উচিত এবং তার জন্য দোয়ার দিকে দৃষ্টি বা মনোযোগ থাকা উচিত। এটি হলো ইসলামী সমাজ যা আল্লাহ তাআলার রহমানিয়তের কারণে, রহমানিয়তের সুবাদে রহমতুল আলামিন আমাদের ভিতর সৃষ্টি করার চেষ্টা করেছেন। আর একটি রওয়ায়েত হাদিস হুজুর শোনাচ্ছেন, বিভিন্ন প্রাণীর সাথে রাসূলুল্লাহ সাল্লাম কি ব্যবহার করেছেন। হযরত উমামা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রহম বা দয়া, যে ব্যক্তি জবাই করার সময় কোন প্রাণীর প্রতি ও যদি দয়া ব্যবহার করে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার প্রতি দয়া প্রদর্শন করবেন। কোন প্রাণীকে জবাই করার সময় দয়া এবং দয়ার অনুভূতি নিয়ে কাজ করা উচিত, ছুরি ধারালো হওয়া উচিত, তাড়াতাড়ি জবাইয়ের কাজ যেন সমাপ্ত হয়। মাবিয়া বিন কুরাব পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রসুল, আমি ভেড়াকে যখন জবাই করি, ভেড়ার উপর আমি দয়াদ্র হই। তিনি বলেন, তুমি যদি তার সাথে দয়াদ্র হও, আল্লাহ তোমার সাথে দয়ার ব্যবহার করবেন। এই কথা তিনি দুইবার বলেছেন। বিভিন্ন প্রাণীর সাথে দয়ার আচরণ করা কত গুরুত্বপূর্ণ। আরেকটি রওয়ায়েত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে এক জায়গায় ঘাঁটি স্থাপন করলেন। এক ব্যক্তি একটা পাখির বাসা থেকে একটা ডিম চুরি এনে ডিম নিয়ে যায়, সেই পাখি একটা ডিম উঠিয়ে এনে সে পাখি রাসূলুল্লাহ সাল্লাম যেখানে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এসে ছটফট করছিল, ডানা পিটছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথীদেরকে জিজ্ঞেস করলেন যে পাখির ডিম বাসা থেকে নিয়ে গিয়ে কে পাখিকে কষ্ট দিচ্ছে, কেউ কষ্ট দিচ্ছে কিনা। এক সাহাবি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এটি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাখির সাথে রহম এবং দয়া প্রদর্শন করো এবং তার ডিম ফেরত রেখে আসো। তারপর উটের কাহিনী আমরা শুনি, হাদিসে উল্লেখ আছে, উটের চোখে এমন একটি অভিব্যক্তি দেখেছেন যা থেকে তিনি বুঝেছেন যে এর উপর অত্যাচার করা হয়। তিনি তার মালিককে নিষেধ করেন, বিভিন্ন পশুর সাথে দয়া এবং করুণা করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কারণে, এর ভিত্তিতে, এর ফলশ্রুতিতে আল্লাহ তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন, করুণা করবেন। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ তার রহমতুল আলামিনের যেই পদমর্যাদা ছিল সেটি দৃষ্টিতে না রেখেই তার কাছে বিভিন্ন দাবি করত যে হুজুর অমুকের জন্য দোয়া করুন, অমুকের জন্য বদদোয়া করুন, অমুককে অভিশাপ দিন। দোয়া নয়, অভিশাপের কথা বলছেন এখন হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা শুনতেন না। হুজুর যারা এমন কথার উপর জোর দিত তাদেরকে আকর্ষণীয় ভাবে নসিহত করতেন এবং বোঝাতেন। এরপর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হতো তাদের জন্য তিনি দোয়াও করতেন। একটি রওয়ায়েত আছে হযরত আব্দুর রহমান বিন আউফ, আউফ রাদিয়াল্লাহু আনহুর স্বাধীন দাস মিনা বলেন যে আমি হযরত আবু হুরায়রাকে এই কথা বলতে শুনেছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এক ব্যক্তি আসলো, মনে হয় কায়েস গোত্রের সদস্য ছিল। সে বলল যে হে আল্লাহ রাসূল, হেমিয়ারকে অভিশাপ দেন। রাসূলুল্লাহ সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। সে অন্য দিক থেকে এসে একই কথা বলল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় মুখ ফিরিয়ে নিয়েছেন। তারপর তিনি বলেন যে আল্লাহ তাআলা হেমিয়ারের উপর করুণা করুন, দয়া করুন, তাদের মুখ শান্তির, কারণ তাদের হাত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে থাকে, তারা শান্তি এবং নিরাপত্তার বিধান ব্যবস্থা করে থাকে। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দরভাবে আগত ব্যক্তির সংশোধন করলেন, তার ইসলাহ করলেন। তিনি কিছু না বলে সেই জাতির জন্য দোয়া করলেন এবং তাকে বোঝালেন যে দোয়া করো, কারণ এটি নেকি আর এটি মোমেনদের পারস্পরিক ব্যবহার হওয়া উচিত, যার ফলে স্নেহ ভালোবাসার আবেগের ফলে উন্নতি করে, মানুষকে মূল্যায়ন করা, মূল্য দেয়া শিখে। আরো একটি দোয়া আছে যা আল্লাহ তাআলার রহমত লাভের জন্য, রহমত লাভ করার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। হযরত ইবনে মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি এই দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞান যিনি রাখেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা এবং রাসূল, যদি তুমি আমাকে আমার নিজের প্রবৃত্তির হাতে ছেড়ে দাও, সে আমাকে পাপের নিকটতর করবে, পুণ্য থেকে দূরে নিয়ে যাবে, আর আমি শুধু তোমার রহমতের উপরে ভরসা করতে পারি। সুতরাং তুমি আমার জন্য তোমার কাছে একটা প্রতিশ্রুতি লিপিবদ্ধ করো, যে প্রতিশ্রুতি কিয়ামত দিবসে তুমি পুরা করবে, যেদিন নিশ্চয় তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না। সেই ব্যক্তি যে ব্যক্তি এই দোয়া করে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ফেরেশতাকে বলবেন যে আমার বান্দা আমার নিকট থেকে প্রতিশ্রুতি নিয়েছিল, সুতরাং এইটিকে তার জন্য পুরা করো, তেমন বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবিষ্ট করবেন। এই যে দোয়া, এই যে অঙ্গীকার, এটি এদিকেও দৃষ্টি আকর্ষণ করে যে নিজের নফসের অবস্থাকেও খতিয়ে দেখা উচিত, নিজের সার্বিক অবস্থাকেও বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আল্লাহর ফজল এবং রহমতের ভিক্ষা চাচ্ছে এমন কর্মের দিকেও দৃষ্টি থাকা উচিত যা তার সন্তুষ্টি অর্জনের জন্য আবশ্যক। এরপর যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে যায়, আল্লাহ তাআলা তার রহমত প্রদর্শন করবেন, কিন্তু হটকারীদের বশবর্তী কথা বলা যে আল্লাহর রহমতের ভিক্ষা চাই, অত্যাচার থেকে বিরত না হওয়া, অত্যাচার করতে থাকা আর ইনসাফ থেকে বিচ্যুত হওয়া, এক্ষেত্রে এমন কথা বলা কোনো কাজে আসবে না মানুষের। কারণ পূর্বেই বলা হয়েছে যে নফসের যেন দাসত্ব না করি এই দোয়া করেছে মোমেন। তো সত্যিকার যদি দোয়া করে মানুষ, তাহলে আল্লাহর রহমত সে লাভ করবে। রাসূল ইসলামের আরো একটি দোয়া আমি উপস্থাপন করছি। হযরত খালিদ বিন ওয়ালি উমরান, খালিদ বিন উমরান বর্ণনা করেন যে হযরত ইবনে উমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সাহাবাকে দিয়ে দোয়া করতে বগৈর মজলিস থেকে রসুল্লাহ সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করা ছাড়া মজলিস থেকে কমই উঠতেন, যে হে আল্লাহ আমাদের ভিতর তোমার ভয় ভীতি সেভাবে বন্টন করো যা আমাদের এবং তোমার অবাধ্যতা তোমার অবাধ্যতার ভিতর বাধ সাধে বাধা সৃষ্টি করে, অর্থাৎ এমন ভয় ভীতি যেন সৃষ্টি হয় আমাদের হৃদয়ে যা অবাধ্যতার পথে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করার, এমন আনুগত্যের তৌফিক দাও যা আমাদেরকে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, আর আমাদের ভিতরে এমন বিশ্বাস সৃষ্টি করো যা যে কারণে পৃথিবীর সমস্যা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আর তুমি আমাদের কান চোখ এবং আমাদের শক্তি নিজেদেরকে ততক্ষণ লাভবান হওয়ার তৌফিক দাও যতক্ষণ তুমি আমাদেরকে জীবিত রাখো, আর আমরা আমাদের উপর জুলুমকারীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণকারী তুমি হও, এবং আমাদের সাথে যারা শত্রুতা রাখে তাদের প্রতি আমাদের সাহায্য করো, আমাদের সমস্যা আমাদের ধর্মের কারণে যেন না হয়, আর আর এই দুনিয়ায় যেন আমাদের সবচেয়ে বড় চিন্তা মাথা ব্যথা না হয়, আর এমন ব্যক্তি আমাদের উপর চাপাবে না যে আমাদের উপর দয়াদ্রোহ হবে না, দয়া প্রদর্শন করবে না। আজকাল আহমদীদেরকে এই দোয়া অনেক বেশি করা উচিত, আল্লাহ তাআলা প্রত্যেক সেই দেশে যেখানে নির্দয় যারা অত্যাচারে যাতা কলে আহমদীদেরকে এবং অন্যদেরকে পৃষ্ঠ করছে তাদের হাত থেকে আল্লাহ তাআলা আহমদীদেরকে মুক্তি দেন, আর স্বাধীনভাবে সর্বত্র আহমদীরা যেন জীবনযাপন করতে পারে নিজেদের ধর্ম এবং বিশ্বাস অনুসারে তারা যেন জীবনযাপন করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটিত কয়েকটি ঘটনা এবং তার জীবন চরিত্রের সাথে সম্পর্কিত কিছু ঘটনা বলি। হযরত উবাই বিন কাব বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের কাছে সে সমস্ত বিষয়ে জিজ্ঞেস করার সাহস দেখাতেন যে সম্পর্কে অন্যরা জিজ্ঞেস করার সাহস রাখত না। তিনি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত সম্পর্কে আপনি সর্বপ্রথম কি দেখেছেন? এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, হে আবু হুরায়রা, তুমি সেই সময় সম্পর্কে প্রশ্ন করেছ যখন আমি মরুভূমিতে 10 বছর কয়েক মাসের বাচ্চা ছিলাম, উপর থেকে আওয়াজ এসেছে, আমি শুনলাম এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলছে যে ইনি কি সেই ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি বলল যে হ্যাঁ, তারপর তারা আমার সামনে এমন আকৃতি নিয়ে এসেছে যে আকৃতি আমি সৃষ্টির ভিতর কখনো দেখিনি, সেগুলো এমন রু ছিল যাদেরকে সৃষ্টির ভিতর আমি কখনো দেখিনি, তাদের কাপড় এমন ছিল যে কাপড় পরবে আমি কাউকে পড়তে দেখিনি, তারা হেঁটে আমাদের কাছে এসেছেন, তাদের তারা দুজনে আমার এক একটি বাহু ধরেছে কিন্তু আমি তাদের ধরাকে অনুভব করিনি, আমার বাহুতে তাদের ধরাকে আমি অনুভব করিনি, তাদের একজন সাথীকে বলল যে তার বক্ষকে খোলো, তাদের একজন আমার বক্ষের এদিকে ঝুঁকলো, সেটিকে এমনভাবে চিরলো যে আমি ওর রক্ত দেখিনি আর কোনো ব্যথাও অনুভব করিনি, সে তার সাথীকে বলল যে কিনা বিদ্বেষ তা থেকে বের করে দাও, তখন মাংসপিণ্ডের মতো কোনো কিছু বের করে দূরে ফেলে দিল সে, তখন সে তার সাথীকে বলল এখন দয়া এবং রহমতকে তার জায়গায় রেখে দাও, সে রূপার মতো কোনো জিনিস বের করে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি নেড়ে বলল যে উঠো এবং নিরাপদে ফিরে যাও, তখন আমি ফিরে আসলাম, আর এমন অবস্থায় যে আমার প্রতি ছোট ব্যক্তি ছোটর জন্য আমার হৃদয় স্নেহ ভালোবাসা, বড়র জন্য দয়া এবং সম্মানের আবেগ ছিল। তো বাল্যকাল থেকে রসুল্লাহর হৃদয়ে আল্লাহ তালা দয়ার প্রেরণা রসুল্লাহর হৃদয়কে সমৃদ্ধ করেছেন, তারপর ধীরে ধীরে এই দয়া আরো বাড়তে থাকে, সমৃদ্ধ হতে থাকে, নবুয়তের পর সেটি পরাকাষ্ঠা লাভ করে দয়ার ক্ষেত্রে। আরেকটি রওয়ায়েত আছে, আনাস বিন মালিক বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় বেশি পরিবারের সদস্যদের সাথে দয়ার আচরণ করতে অন্য কাউকে দেখিনি। দয়া এবং স্নেহ ভালোবাসার আচরণ রাসূলুল্লাহ থেকে বেশি কাউকে করতে দেখিনি পরিবারের সাথে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে হে আল্লাহর রাসূল, মুশরিকদের জনকে অভিশাপ দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে অভিশাপ দাতা হিসাবে প্রেরণ করা হয়, আমি তো মূর্তিমান রহমত এবং দয়া হিসাবে প্রেরিত হয়েছে। তো আমি পূর্বে যে দৃষ্টান্ত দিয়েছিলাম, কোন ব্যক্তি এসে যখন বলল যে অমুকের বিরুদ্ধে অভিশাপ দিন, তার উত্তর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা আমরা দেখেছি, দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে পৌত্তলিকদের অভিশাপ করার অনুরোধ করা হলে তিনি বলেন যে আমাকে অভিশাপ দাতা হিসাবে প্রেরণ করা হয়নি। হায়, আজকে যদি উম্মতে মুসলিমা এই রহমতুল্লাহ আলমিনের এই আদর্শকে অনুসরণের চেষ্টা করত, আর অভিশাপ আর লানত জুলুম এবং অত্যাচার না করে নিজেদের সংশোধন যদি করত এবং সবার সাথে যদি দয়ার আচরণ করত, যেন তারা খোদার উত্তরাধিকারী হতে পারত। এর ফলে তারা খোদার রহমতের উত্তরাধিকারী হতে পারত। আর এটিরও আয়াত হুজুর শোনাচ্ছেন, হযরত তুফাইল বিন আমর আদ্দাউসি এবং তার সাথীরা রাসূলুল্লাহর খেদমতে আসলেন এবং বললেন যে হে আল্লাহর রাসূল, দাউস গোত্র ইসলামের যে দাওয়াত আছে তবলিগ আছে সেটিকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেনি, আপনি তাদেরকে অভিশাপ দিন। কেউ বলল যে দাউস ধ্বংস হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করলেন তা হল, হে আল্লাহ, তুমি দাউস গোত্রকে হেদায়েত দাও এবং তাদেরকে নিয়ে আসো। এই ছিল হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া এবং ভালোবাসার প্রেরণা। হযরত আনাস বলেন যে এক ইহুদি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক ছিল, সে অসুস্থ হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখার জন্য যান, তার মাথার পাশে বসে তার অবস্থা জিজ্ঞেস করেন এবং ইসলাম গ্রহণের জন্য তাকে বলেন। ছেলে তার পিতার দিকে তাকালো, পিতার পাশে বসেছিল। পিতা তখন বলল যে আবুল কাসেমের কথা মানুষ, সেই বাচ্চা ইসলাম গ্রহণ করলো। হুজুর আনন্দের সাথে সেখান থেকে ফিরে আসেন, এই কথা বলতে বলতে ফিরে আসেন, সমস্ত প্রশংসা সে আল্লাহর যে যিনি তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দয়ার প্রেরণা এবং আবেগে সমৃদ্ধ ছিলেন, তিনি এটি সহ্য করতে পারতেন না যে এক ব্যক্তি যে আমার খেদমত করেছে, আমার সেবা করেছে, সে আল্লাহর আযাবের শিকার হবে। সেই মৃতপ্রায় ব্যক্তি মুসলমানদের সংখ্যা তো তার কারণে বাড়া সম্ভব ছিল না, অন্য কোন উদ্দেশ্য ব্যবহার হওয়া কাজে লাগা সম্ভব ছিল না, কাজে আসা সম্ভব ছিল না। যতদিন তার খাদেম ছিল সে ব্যক্তি, তিনি তবলিগ করেছেন কিন্তু জোর দেননি, ইহুদি ছিল সে। মৃত্যুসজ্জায় তার পরকালকে সুনিশ্চিত করার জন্য রাসূলুল্লাহ তার কাছে আসেন, ইসলাম গ্রহণ করতে বলেন। সে যখন গ্রহণ করেছে তিনি আনন্দ বোধ করেছেন। আমাদের যারা এখন যারা আপত্তি করে তারা বলে যে ইসলাম তলোয়ারের মাধ্যমে শক্তি বলে প্রসার লাভ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা নাকি জোর করে প্রচার করেছেন। এরা শুধু আপত্তি করে, এরা এই ধরনের কথার কোনো উত্তর দিতে পারে না। রাসূলের জীবনে অগণিত ঘটনা আছে যে ঘটনাতে কোনো প্রকারের তলোয়ার বা কঠোরতার কোনো নামগন্ধ দেখা যায় না, তার ভালোবাসার কারণে মানুষ ইসলাম গ্রহণ করেছে। কিন্তু চোখ যদি অন্ধ হয়ে যায়, হৃদয়ের উপর যদি পর্দা ছেয়ে যায়, তাহলে অবস্থায় মনে হয় বাচ্চাদের সাথে স্নেহ ভালোবাসার দৃষ্টান্ত দেখুন রাসূলুল্লাহর জীবনে। পূর্বে বলেছি আমি যে হযরত উসামা বিন যায়েদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার এক রানে বসাতেন, হাসানকে দ্বিতীয় রানের উপর, আমাদের বুকের সাথে বুকে টেনে দোয়া করতেন, হে আল্লাহ আমি তাদের উভয়ের প্রতি দয়াদ্র, তুমিও তাদের প্রতি দয়াদ্র হও। এ ছিল কয়েকটি দৃষ্টান্ত যা দেয়ার ছিল তিনি তার মান্যকারীদেরকে রহমান খোদাকে চিনিয়েছেন, বিভিন্নভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে কিভাবে রহমান খোদার নৈকট্য অর্জন করা যেতে পারে, কিভাবে তার রহমানিয়ত থেকে অংশ পাওয়া যেতে পারে, কিভাবে রহমানিয়ত থেকে তার দয়া থেকে অংশ পাওয়ার জন্য পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করো। তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা দেখে মান্যকারীরা রহমান খোদা সম্পর্কে রহমান খোদার সঠিক জ্ঞান এবং উপলব্ধি অর্জন করতে পারে। তো রহমান খোদা যিনি তাকে রহমতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন, তিনি এই রহমতুল্লিল আলামিন হওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, যে শিক্ষার মাধ্যমেও আর আদর্শের মাধ্যমেও। শুধু এই একটি গুণ বা একটি বৈশিষ্ট্য না, আল্লাহর অন্য সকল গুণাবলীর ক্ষেত্রে তিনি গুণাবলীর পরাকাষ্ঠা ছিলেন, কিন্তু খোদার ভয় তার এত বেশি ছিল। একটি রওয়ায়েত হযরত আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন ব্যক্তি তার কাজের কারণে মুক্তি পাবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল, আপনিও কি কাজের কারণে মুক্তি পাবেন না? তিনি সাহাবাম বললেন যে হ্যাঁ, আমিও নই, আল্লাহ তাআলা নিজের রহমতের মাধ্যমে যদি আমাকে আবৃত করেন তাহলে আমি মুক্তি পেতে পারি। তো দেখুন, সেই সত্তা যার উঠা বসা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এবং আল্লাহর ভালোবাসার জন্যই ছিল, আল্লাহ তাআলা তার সম্পর্কে স্বয়ং তার মাধ্যমে কোরআনে ঘোষণা করিয়েছেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ তুমি বলো যে আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ সবকিছু আল্লাহর খাতিরে, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। কিন্তু তা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার রহমতই আমাকে রক্ষা করতে পারে বা আবৃত করবে। তার জীবন, তার মৃত্যু, তার নামাজ, সবকিছু, সমস্ত পুণ্য নেকি সেই এমন মহান পর্যায়ের ছিল যে যেখানে কারোর জন্য পৌঁছা সম্ভব নয়। আমরা দেখেছি আল্লাহ তাআলা স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন এটি সেই মহান পদমর্যাদা ছিল যা তিনি অর্জন করেছেন। তা সত্ত্বেও তিনি কথাই বলেন যে আমি যদি মুক্তি পাই আল্লাহ তাআলার রহমতে মুক্তি পাব। সুতরাং রহমান খোদার রহম এবং দয়াকে আকর্ষণের জন্য তার ফজল ভিক্ষা চাওয়া, যেভাবে রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছেন কোরআনে, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যার উল্লেখ আমি করেছি, এগুলো একান্ত আবশ্যক। একজন মোমেনকে আল্লাহ তাআলার রহমানিয়ত তার দরবারে, আল্লাহর রহমানিয়তের জন্য মোমেনকে তার দরবারে ঝুঁকানোর কারণ হয় এবং তার রহমতের ভিক্ষা চাওয়ার ব্যাপারে যেন অনুপ্রাণিত করে, এটি এক মোমেনের সত্যিকারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر وَلَذِكْرُ اللَّهِ